ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আজ বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের সকল শ্রোতা দর্শকদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আসুন তাহলে আমরা আজকের পরিবেশনা শুরু করি একে একে। প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বিন হিউসেন। বাংলাদেশে আজ 50তম বিজয় দিবস পালিত হচ্ছে। বিস্তারিত শুনুন ঢাকা থেকে মদিউর রহমান চৌধুরীর রিপোর্টে।
এবার কোনো আনুষ্ঠানিকতা ছিল না, বাদ সেরেছে করোনা মহামারী। সীমিত পরিসরে উৎসব প্রস্তুতি ছিল। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আয়োজন হবে বর্ণিল জমকালো। বাঙালি জাতির বীরত্বের এই দিনে এমন আয়োজন আর কখনো হয়নি। জাতীয় স্মৃতিসৌধ মানুষের ঢল নামেনি, আসেনি তেমন বড় কোনো মিছিল। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সবার জাতীয় স্মৃতিসৌধ যেতে পারেননি। তাদের পক্ষ থেকে সামরিক সচিবগণ পুষ্পস্তবক অর্পণ করে অগণিত শহীদদের স্মরণ করেন। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল এ সময় সামরিক কায়দায় সালাম জানায়। শহীদদের স্মরণে বিয়োগলে বেজে উঠে করুণ সুর। ৪৯ বছর পেরিয়ে সুবর্ণ জয়ন্তী যখন হাতছানি দিচ্ছে, তখনই ছন্দ পতন ঘটাল এই করোনা ভাইরাস। জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ হয়নি, বঙ্গবন্ধু চত্বরে হয়নি ও সংবর্ধনা, তবে আলোকসজ্জার কোনো কমতি ছিল না। প্রেসিডেন্ট এক বাণীতে বলেন, উন্নয়নের ধারা এগিয়ে নিতে সবার সহযোগিতা ও দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন প্রয়োজন। প্রধানমন্ত্রী তার বাণীতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কাছাকাছি দাঁড়িয়ে অনেকেই প্রত্যাশা প্রাপ্তির হিসাব মেলাচ্ছেন, কিন্তু দিনের শেষে সবাই এক বাক্যে বলছেন, পাকিস্তান এখন কোথায়, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার নতুন চমক। পাকিস্তানিরা পরাজয় সত্ত্বেও 1971 সনের ঘটনাবলীর কিছু অংশকে স্মরণ করতে চান,
কিন্তু বাংলাদেশে পালিত হচ্ছে বিজয় দিবস,
বাস্তবতা হচ্ছে এটাই। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
প্রেসিডেন্ট মনোনীত জো বাইডেন মঙ্গলবার বলেন যে তাঁর সঙ্গে রিপাবলিকান দলীয় সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাকনেলের টেলিফোনে আলাপ হয়েছে। তিনি জানান, তাদের মধ্যে অনেকে বিষয়ে মতপার্থক্য থাকা সত্ত্বেও তিনি নিশ্চিত যে তারা একে অপরের সহযোগিতা করবেন। ম্যাকনেল এতদিন ধরে জো বাইডেনকে বিজয়ী বলে স্বীকার করা থেকে বিরত ছিলেন, তবে ইলেকট্রাল কলেজের ফলাফলে তার বিজয় নিশ্চিত হলে তিনি সেনেট ফ্লোরে বলেন তার প্রেসিডেন্ট পদ আজ বাস্তবে রূপ নিল। তিনি বলেন, লক্ষ লক্ষ আমেরিকান জনগণ এই নির্বাচনে ভিন্নতর ফলাফল আশা করেছিলেন, তবে ইলেকট্রাল কলেজ সেই সমাধান দিয়েছে। 20 জানুয়ারি জো বাইডেন 4 বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন। ওদিকে প্রেসিডেন্ট ট্রাম্প, যিনি এখনও পরাজয় স্বীকার করেননি, টুইটার মারফত ভোট জালিয়াতি এবং ভোট চুরির দাবি উত্থাপন অব্যাহত রেখেছেন। জো বাইডেনকে মিচ ম্যাকনেলের স্বীকৃতির ব্যাপারে তাৎক্ষণিকভাবে তার কোনো প্রতিক্রিয়া জানা যায়নি, বরঞ্চ টুইটার বার্তায় তিনি জানান, ভোটার ফ্রডের অসংখ্য প্রমাণাদি পাচ্ছি, এদেশে এমন ঘটনা আর ঘটেনি। প্রেসিডেন্ট মনোনীত জো বাইডেন জ্বালানি মন্ত্রী হিসেবে মিশিগান রাজ্যের প্রাক্তন গভর্নর জেনিফার গ্র্যানহোমকে বেছে নেবার ইঙ্গিত দিয়েছেন। 61 বছর বয়সী মিশিগান রাজ্যের প্রথম মহিলা গভর্নর 2003 এবং 2011 সালে দুদফা গভর্নরের দায়িত্ব পালন করেছেন। ওবামা প্রশাসনে তিনি ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে জেনারেল মোটরস এবং ক্রাইসলারের বেইল আউট নিয়ে একত্রে কাজ করেছেন। তিনি ব্যাটারি চালিত গাড়ির একজন কঠোর সমর্থক এবং গভর্নরে থাকাকালীন ইলেকট্রিক গাড়ির জন্য আধুনিক ব্যাটারি প্ল্যান গড়ার তিনি সমর্থন দিয়েছিলেন। সেনেটের সত্যায়ন পেলে তিনি বাইডেন প্রশাসনে উন্নত ব্যাটারি ও জ্বালানি প্রযুক্তি ইত্যাদিতে এক বড় ধরনের ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বা সিপিজের নতুন জরিপ অনুযায়ী বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশে নিয়োজিত সাংবাদিকদের বিভিন্ন দেশের কর্তৃপক্ষ স্তব্ধ করে দেয়ায় সংবাদ স্বাধীনতা এখন হুমকির মুখে। কমিটির বার্ষিক জরিপে জানানো হয়, চীন, তুরস্ক ও সৌদি আরবে কারাগারে রেকর্ড সংখ্যক 274 জন সাংবাদিক কারাভোগ করছেন। 2020 সাল ছিল পরপর পঞ্চম বছর যখন কারাগারে 250 জনেরও বেশি বন্দী অবস্থান করেছেন। সাম্প্রতিক সময়ে ইরানে একজন সাংবাদিকের কারাদণ্ড এবং পরে মৃত্যুদণ্ডের খবরে যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী নিন্দা ব্যক্ত করেছেন। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফানি দুজেরিজ বলেন, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের সাম্প্রতিক তথ্য মহাসচিব গুতেরেজকে ব্যথিত করেছে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মহাত্মা গান্ধীর মূর্তিতে ক্ষতি সাধন করা হয়েছে। বিস্তারিত শোনাচ্ছেন কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তী তার প্রতিবেদনে।
মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যানেই ম্যাকিনানি একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, যুক্তরাষ্ট্র সরকার যে কোনো রকম মূর্তি ও স্মৃতিসৌধের ক্ষতি সাধনের নিন্দা করে। এখানে বিশেষ করে মহাত্মা গান্ধীর মতন একজন মানুষের মূর্তির ক্ষতি করা হয়েছে, যিনি আজীবন ন্যায়ের পথে চলেছেন, স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন এবং সবাই মানুষে মানুষে বিভেদ ও কলহ দূর করতে ডাক দিয়েছেন। একটি গণতান্ত্রিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র যা কিছুর মর্যাদা দেয় এবং অনুসরণ করে, সেই শান্তি, ন্যায় বিচার ও স্বাধীনতা ছিল মহাত্মা গান্ধীর বাণী। তাই এই ঘটনা আরও নিন্দাজনক। উল্লেখ্য, ভারতে নতুন কৃষি আইনের প্রতিবাদে ও আন্দোলনকারী কৃষকদের সমর্থনে ওয়াশিংটনে খালিস্তানিরা বিক্ষোভ দেখানোর সময় গান্ধী মূর্তির ক্ষতি করেন। এই নিয়ে ছমাসের মধ্যে দুবার ওই একই গান্ধী মূর্তির ক্ষতি করা হয়েছে। গত জুন মাসে মিনিয়াপোলিসে পুলিশের হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে একদল লোক গান্ধী মূর্তিতে কালি মাখিয়ে দিয়ে যান। অথচ কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং জুনিয়র বারবার বলেছেন মহাত্মা গান্ধীই ছিলেন তাঁর শান্তিপূর্ণ আন্দোলনের প্রেরণা। 2000 সালের 16ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের উপস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসের সামনে ওই গান্ধী মূর্তির উদ্বোধন করেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। চীনের কাছে অস্ট্রেলিয়ার কয়লা রপ্তানি বন্ধের যে খবর রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যম দি গ্লোবাল টাইমস জানায়, অস্ট্রেলিয়া চীনকে তা যাচাই করার অনুরোধ জানিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চীনের এই নিষেধাজ্ঞা আরোপিত হলে তারা বহু বিলিয়ন ডলারের ব্যবসা হারাবে এবং দুটি দেশের সম্পর্কে আরো অবনতি ঘটবে। তবে চীন সরকার জানায়, কয়লার দাম স্থিতিশীল করতেই তারা এই ব্যবস্থা গ্রহণ করে। অক্টোবর মাস থেকেই চীন অস্ট্রেলিয়ার নিম্নমানের কয়লার কথা জানিয়ে কয়লা আমদানি নিষিদ্ধ করেছে। বেজিং এখনও সরকারিভাবে নিষেধাজ্ঞার কথা জানায়নি, তবে অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রী চীনের প্রতি তাদের ব্যবসা সম্পর্কিত অঙ্গীকার রাখার আবেদন জানিয়েছেন। নাইজেরিয়ার সন্ত্রাসী দলা বোকো হারাম উত্তর পশ্চিমাঞ্চলে গত শুক্রবার 300 স্কুলছাত্রের অপহরণের কৃতিত্ব দাবি করেছে। তাদের এই অপহরণ এই বার্তা পৌঁছায় যে উত্তর পূর্বাঞ্চলীয় শক্ত ঘাঁটি থেকে তাদের জঙ্গি তৎপরতা পশ্চিমাঞ্চলের দিকে সম্প্রসারিত হয়েছে। বোকো হারাম নেতা আবু বাকার সেকাও মঙ্গলবার ছাত্রদের অপহরণের কথা জানান, তবে নাইজেরিয়া সরকার এই দাবি সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি। মানবাধিকার গ্রুপগুলি জানায়, সরকারের দুর্নীতি নাইজেরিয়ার জঙ্গি তৎপরতা বৃদ্ধিতে সহায়ক হয়েছে। 2015 সালে প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারির নির্বাচনে ওয়াদা ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযানকে অগ্রাধিকার দেয়া। তবে 5 বছর পরেও দেশের নিরাপত্তা পরিস্থিতি উন্নতি না হয়ে পরিস্থিতি এখন আশঙ্কাজনক হয়ে দাঁড়িয়েছে। এবং সুদান সরকার যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকা থেকে সুদানের নাম প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সুদান সরকার জানায়, এই সিদ্ধান্ত 2019 সালের বিপ্লবের প্রতি স্বীকৃতি স্বরূপ, যার মাধ্যমে দীর্ঘকালীন শাসক উমর আল বাশিরকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। সমীক্ষকেরা জানাচ্ছেন, এই অপসারণ সুদানের রাজনৈতিক ও অর্থনৈতিক পুনরুদ্ধারের পথ সুগম করবে। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এবারে আমাদের আজকের পরিবেশনাগুলো একে একে শুরু করি। আজ মহান বিজয় দিবস উপলক্ষে রয়েছে আমাদের কিছু পরিবেশনা। শুরু করা যাক তাহলে। প্রথমে শোনাব 1971-এর সেই মুক্তিযুদ্ধের কথা। মুক্তিযুদ্ধ চলাকালে এক বীর মুক্তিযোদ্ধার
আত্মকথা। আসুন তার কাছেই শোনা যাক। এই অনুষ্ঠানটি উপস্থাপন করছেন আনিস আহমেদ।
মহান মুক্তিযুদ্ধে যারা আত্মত্যাগ করেছেন তাঁদের প্রতি, সকল শহীদ বুদ্ধিজীবী এবং সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন অবসরপ্রাপ্ত কর্নেল তফিকুর রহমান, যিনি 1971 সালে জুন মাসে মাত্র 15 বছর বয়সে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। কর্নেল তফিকুর রহমান, আপনাকে স্বাগত। আমরা জানি যে আপনারা ঢাকা এবং ঢাকার আশেপাশে অনেকগুলো অভিযান চালিয়েছেন, আপনি এবং আপনার সহ মুক্তি যোদ্ধারা, তো সেই অপারেশন কিংবা সেই অভিযান সম্পর্কে আমাদের কিছু বলবেন?
দেখেন, আজকে যদি কর্নেল হায়দার বা খালেদ, জেনারেল খালেদ মোশাররফ বেঁচে থাকতো তাহলে অনেক কিছু আমরা জানতে পারতাম। এটা এই যে অপারেশন আমাদেরকে যে ঢাকার চারিদিকে পাঠানো হয়েছিল, এটা খুব প্ল্যান্ড ওয়েতে পাঠানো হয়েছিল। যেরকম আমাদের 52 জন মুক্তিযোদ্ধাকে অক্টোবরের শেষে বাংলাদেশে অনুপ্রবেশ করি, শহীদ রেজাউল রহমান মারা যান, শহীদ হন। তো ওনার নেতৃত্বে আসার পরেই আমরা যখন ক্যাম্প স্থাপন করি, আমাদেরকে উনি ছুটি দেন তিনি, বিকজ আমরা এত টায়ার্ড ছিলাম যে মানে আমাদের অপারেশন ক্যারি আউট করার মতো আমাদের অবস্থা ছিল না। আমরা 10-12 জনের একটা গ্রুপ রেখে আমরা চলে গেছিলাম ছুটিতে। এই 10-12 জনের উপরে আক্রমণ হয়। আমরা যেটা বলেছিলাম যে গ্রামবাসী সবসময় আমাদের সাথে ছিল, অনেক আগেই গ্রামবাসী আমাদের খবর দিয়ে দিয়েছিল, যদিও রাজাকাররা ইনফরমেশন দিয়েছে যে এখানে মুক্তিফৌজরা এসছে, মুক্তিবাহিনী এসছে। আর আমরা করেছি কি, আমরা পজিশন নিয়ে ফায়ার ব্যাক করেছি। যাই হোক, আমরা ছুটির থেকে ফিরে গিয়ে একটার পর একটা ক্যাম্প, এক জায়গায় 3 দিনের বেশি থাকতেই পারছিলাম না। তো আমরা প্রথম বসে যেটা ডিসাইড করি যে আমরা যে এলাকায় অপারেশন করব, যেটা আমাদেরকে শেখানো হয়েছিল, সেই জায়গাটাকে আগে সেভ করতে হবে আমাদের, মানে শত্রু মুক্ত করতে হবে। আর আমাদের শত্রু ছিল কিন্তু মূলত গ্রামে রাজাকার এবং আলবদর। আমরা একটার পর একটা অপারেশন ক্যারি আউট করে প্রতি রাত, প্রতিটা রাতে আমরা 5টা করে গ্রুপ বের হতো। আমরা কি প্ল্যান করেছি যে রাজাকারদের যে বাসা আছে, গ্রামবাসী আমাদের একটা লিস্ট দিয়ে দিয়েছে প্রত্যেকটা গ্রামের, ওই লিস্ট ধরে ধরে আমরা তাদের বাসায় আক্রমণ করা শুরু করি। একজন দুজনকে ধরি, আর যেখানে বাইনি ফ্যামিলিকে আমরা ধরেছি। তাতে কি হয়েছে, তারা ভয় পেয়ে গিয়েছে। আর যারা মানে খারাপ কাজে লিপ্ত ছিল রাজাকার, যেরকম মেয়ে ঠেয়ে ধামরাই ক্যাম্পে দিত, তাদেরকে আমরা মানে কঠিন, তখন তার জেলখানা ছিল না, তাদের আমরা অনেককে মেরে ফেলেছি। এতে 15 দিনে আমরা 75 অপারেশন হবে, যেটা বিশ্বাস করা যাবে না। 75 রাজাকারের বাসায় প্রতিটা গ্রামে অ্যাটাক করার পরে রাজাকার আর গ্রামে থাকলো না, তখন আমরা ঢাকায় অপারেশন প্ল্যান করি। And 28th October, Rojar Mashe, our first operation was DIT operation, PTV, Pakistan Television Center. Eta operation shesh korar pore, amra next operation kori holo 1st of November, amra Kakrai petrol pump, jeta Rajarbagh police station er kache, bishal ek ye explosion. Ebong এগুলি করার উদ্দেশ্য ছিল যে পাকিস্তানের আর্মিকে এই ফিলিংসটা দেওয়া যে তোমরা ঘরেও সেফ না। ওরা কিন্তু, আপনি খেয়াল করে দেখেন, 3rd December যখন ইন্ডিয়ান আর্মি মুভ করলো, এত অল্প সময়ের মধ্যে ইন্ডিয়ান আর্মি কিভাবে একটা দেশ ক্যাপচার করে, বিকজ তাদের মানুষ মনোবল বলে কিছুই ছিল না, তারা বাসায় সেফ ছিল না, তারা যেখানে যেত সেখানেই কিন্তু আমরা তাদের উপর আক্রমণ করতাম।
জি, পরিশেষে আমি সংক্ষেপে একটু জানতে চাই যে বিজয়ের পর, 16ই ডিসেম্বরের পর আপনি যখন ফিরে আসলেন, অন্তত আপনার বাবা মা, যারা নিঃসন্দেহী সকল বাবা মার মতো অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন, তাঁদের সঙ্গে যখন আপনার দেখা হলো, মিলন হলো, বাড়িতে এলেন, খুব সংক্ষেপে বলবেন সেই অনুভূতিটা কি ছিল?
আমি যুদ্ধের পরে 16ই ডিসেম্বর রাতে ইন্ডিয়ান আর্মি তখনও ঢুকছে 1-1 কমিউনিকেশন জোন মিরপুর দিয়ে, আমরা সাইড দিয়ে, আমরা আমাদের কনভয় নিয়ে ঢাকায় ঢুকি। প্রথম যখন বাসায় ঢুকি আম্মা আমাকে জড়ায় ধরে, কিন্তু আব্বা দেখলাম অন্যদিকে তাকিয়ে আছে। আমার আব্বা খুব ইমোশনাল ছিলেন, উনি ভাবেননি যে ওনার ছেলে ফিরে আসবে কোনোদিন, যুদ্ধে গিয়েছে উনি ধরে নিয়েছিলেন হয়তো বা ছেলে আর ফিরে আসবে না। আব্বার চোখ দিয়ে আসলে পানি পড়ছিল, সেটা আব্বা দেখাতে চায়নি বলে অন্যদিকে তাকিয়েছিল। কিছুক্ষণ পরে বললো যে ওকে নাস্তা দাও।
মুক্তিযুদ্ধের এই বাস্তব ঘটনাগুলো বর্ণনা করার জন্য কর্নেল তৌফিকুর রহমান, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
শুনলেন 1971-এর এক বীর মুক্তিযোদ্ধার কথা। আর এবার শোনাব স্বাধীন বাংলা বেতারে এক শিল্পীর স্মৃতিচারণ। শিল্পীর সঙ্গে কথা বলেছেন তার কাহিনী নিয়ে আমাদের ঢাকা সংবাদদাতা নাসরিন হুদা বিথি।
যাই যদি যাক প্রাণ, তবু দেব না দেব না দেব না গোলার ধান, দেব না আমার মাঠের সবুজ আর খামারে সাজানো স্বপ্নের সম্ভার।
30 লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণের মধ্য দিয়ে লাখো বাঙালি ছাপিয়ে পড়েছিল দেশ স্বাধীন করবার জন্য। সে সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা তাদের গানের মধ্য দিয়ে বাঙালি জাতিকে যুদ্ধে উৎসাহিত করেছিল। তাদেরই একজন শব্দ সৈনিক শিল্পী মোহাম্মদ রফিকুল আলম, যিনি তার গানের মাধ্যমে খ্যাতি অর্জন করেছেন, অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন। শুনব তার কাছ থেকে মুক্তিযুদ্ধের স্মৃতি কথা।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে একটা স্টুডিও করা হয়েছে, সেখানে গান রেকর্ডিং হবে। সেখানে চলে গেলাম, সেখানে গিয়ে কোনো রকমে থাকার একটা জায়গা হলো সেই ভবনে, সিঁড়ির নিচে একটা জায়গায়। তখন রেড ক্রস থেকে কম্বলও পাওয়া গেছে, কম্বল মানে সুতি কম্বল, সেই কম্বল গায়ে দিয়ে খবরের কাগজ পেতে শুয়ে থাকতে হতো, এবং দিনের বেলায় চলতো অফিস, রাত্রেবেলা আমরা ওই ভবনে শুয়ে থাকতাম। এইভাবে শুরু হলো, এবং আমাদের কাজ ছিল প্রায় প্রতিদিনই রেকর্ডিং করতে হতো গানগুলো, কিছুদিন বাদ দিয়ে। খুব অল্প পয়সা অস্থায়ী সরকার আমাদেরকে দিতেন। সেখানে কলকাতার বালিগঞ্জ প্লেস বলে একটা জায়গায় স্টুডিওটা, সেখানে আমরা সকাল থেকে রাত 12টা-1টা পর্যন্ত রেকর্ডিং চলত। আমি গান গেয়েছি, প্রথম গান গেয়েছি নোংর তোল তোল সময় যে হলো। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে গুরুত্ব, সেটা হলো সারা পৃথিবীকে আমরা এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে বলতে পেরেছিলাম যে এখানে যুদ্ধ হচ্ছে, মুক্তিযুদ্ধ হচ্ছে, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, নিরস্ত্র মানুষকে মেরে ফেলা হচ্ছে। এটা আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে শুধু গান নয়, নাটিকা, সংবাদ এই ধরনের দিয়ে করতে পেরেছিলাম। এই কৃতিত্ব শুধু আমাদের সঙ্গীত শিল্পীদের নয়, অনেক যারা আমাদের ইঞ্জিনিয়ার ছিলেন, চট্টগ্রাম থেকে ট্রান্সমিটার উপরে নিয়ে চলে গিয়েছিল, যারা বন্দুক নিয়ে সম্মুখ যুদ্ধে ছিলেন, তাদের তুলনায় আমরা দৈহিকভাবে নিরাপত্তায় ছিলাম, এবং তারাই সত্যিকার অর্থে জাতীয় বীর। আমরা আন্তর্জাতিকভাবে যতটুকু আমরা সহায়তা করতে পেরেছি যুদ্ধকে, সে কারণে আমাদের কিছু গর্ব আছে।
আজ স্বাধীন এই বাংলাদেশ আমাদের গর্ব, আমাদের অহংকার। বাংলাদেশের শব্দ সৈনিকেরা বেঁচে থাকুক হাজারো বছর। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আজ বাংলাদেশের বিজয় দিবসের অর্ধ শতাব্দী পেরিয়েও মনে হয় মুক্তিযোদ্ধাদের কথাই শুনি। সঞ্জনা ফিরোজ কথা বলেছেন আর এক মুক্তিযোদ্ধা কমল সিদ্দিকীর সঙ্গে।
আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন বীর উত্তম এম এইচ সিদ্দিকী, যার পুরো নাম মাসরুরুল হক সিদ্দিকী, এবং যাকে সবাই চেনেন কমল সিদ্দিকী হিসেবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে ভয়েস অফ আমেরিকাকে সময় দেওয়ার জন্য।
আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য, যুদ্ধের উপরে কথা বলার জন্য।
হাতে অস্ত্র নিয়ে যখন প্রথম গুলিটি ছুড়লেন, তখনকার ঘটনাটা শুনতে চাই।
আমি প্রথম আমার হাতে রাইফেল দিয়ে যেটা আমি খুন করি, সেটা ছিল যে বিএসএফ না, ইপিআর এর আগে তারা যুদ্ধ যায়নি। ও একটা রেস্ট হাউসে ক্যাম্প হয়েছে, যে ক্যাম্প আর্মি ক্যাম্প, তো ক্যাম্পের তিনতলাতে একজন উঠে এইরকম আর মরে থাকছে টার্গেট, আমি দেখে গুলি করলাম, লোকটা দুঃখ করে পড়ে গেল।
দেশের জন্য বিজয় আনতে গিয়ে আপনার একটি অঙ্গ হারিয়েছেন, শিবিরের ঘটনাটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন।
ও, এটা ছিল ডিসেম্বরের 15 তারিখে। ডিসেম্বর 15 তারিখে ওই যে বললাম ভাটিয়াপাড়া খবর আনা নেওয়া করতো, সো ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, আমি ওটাকে উড়াতে চেয়েছিলাম, উড়াতে তো পারিনি, ইট ওয়াজ ভেরি ওয়েল প্রোটেক্টেড। তো ওই কিন্তু আমি লেগেছিলাম ওটার পিছনে যে এটাকে করতে হবে, ওখান থেকে বেরিয়ে সোলজারটা কোথাও যেতে না পারে একটা প্যানিক ক্রিয়েট করে দিয়েছিলাম আমি, একজন সেপাই যাচ্ছে ঠাট করে একটা গুলি হচ্ছে, গুলি হলো, ওদের ফ্রি মুভমেন্টটা বন্ধ করে দিয়েছিলাম। তো ওই একদিন প্ল্যান করলাম যে কতদিন আর এভাবে বসে থাকা যায়, তারপরে সব মুক্তি বাহিনী এনে যতজন ছিল এনে করলাম যে চারিদিক দিয়ে ঘুরে রাখবো ওয়্যারলেস স্টেশনটা, তারপরে গুলি করতে করতে এগোব। তো সেই প্ল্যান মতো করে আমরা বসে আছি ঘিরে ধরে। তো আপনার ভোরবেলায় 8টার দিকে আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু ওরা বেরোচ্ছে না পাকিস্তানিরা। তখন আমাদের সঙ্গে ওর বাড়ি নড়ালে কয়েকজন ছিল যারা খুব গাছে ওঠার এক্সপার্ট। তো একজনকে বললাম এই গেছো বান্দর তুই উঠে দেখতো কিছু দেখা যায় কিনা দেয়ালের ওপর দিয়ে ওই ওয়্যারলেস স্টেশনটার চারপাশে দেয়াল, এরা স্যার দেখে দেখি স্যার, সে সাই সাই করে খেজুর গাছে উঠলো, উঠে উত্তেজনার থেকে চিৎকার দিয়ে বলছে স্যার একসাথে মুক্তি হয়েছে, আর ওই বলছে চুপ কর চুপ কর চুপ কর, তো বলছে স্যার একসাথে মুক্তি হয়েছে, আর এখন তো লোকাল ল্যাঙ্গুয়েজে গালি শুরু করলো, আর যেই গালি শুরু করলো ওরা ওখান থেকে ওদের তো অটোমেটিক।
বীর মুক্তিযোদ্ধা কমল সিদ্দিকী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে ভয়েস অফ আমেরিকাকে সময় দেওয়ার জন্য।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
করোনা মহামারীর কারণে কর্মসূচি পালনে বিঘ্ন ঘটায় মুজিব বোসের মেয়াদ আরো 9 মাস বাড়ানো হয়েছে। এখন এই কর্মসূচি 2021 সনের 16 ডিসেম্বর পর্যন্ত চলবে। মন্ত্রী পরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে 2020 সনের 17 মার্চ থেকে 2021 সনের 26 মার্চ পর্যন্ত ঘোষণা করা হয়েছিল, কিন্তু করোনা ভাইরাসের কারণে তা পালন করা সম্ভব হয়নি, এ কারণে সময় বাড়ানো হয়েছে। ওদিকে করোনায় আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরো 27 জন মারা গেছেন, এর মধ্যে 23 জন পুরুষ ও 4 জন নারী, সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নতুন করে রোগী শনাক্ত হয়েছেন 1,632 জন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এবিএম আবদুল্লাহ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। করোনা নেগেটিভ সনদ ছাড়া যাত্রী বহন করা যাবে না, এই নিষেধাজ্ঞা সত্ত্বেও বুধবার সৌদি এয়ারলাইন্স 260 জন যাত্রী নিয়ে আসে, এই জন্য বিমান সংস্থাটিকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে।
কঙ্গোতে জাতিসংঘ মিশন শেষে 156 জন সেনা সদস্য করোনা নেগেটিভ সনদ ছাড়াই ঢাকা আসেন। তাদেরকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আর এই রিপোর্টটি এখন আমরা শুনব আমাদের সহকর্মী তাওহিদুল ইসলামের কাছে।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সচেতন মানুষেরা নিয়মিত ব্যায়াম করে থাকেন, কেউ জিমে গিয়ে, আবার কেউ খোলা মাঠে বা পার্কে ব্যায়াম করেন, আর ব্যায়ামেরও রয়েছে নানা ধরন। ব্যান্ডা জেফ গত 12 বছর ধরে মানুষকে ম্যাট ফিউশন শেখাচ্ছেন।
এটি পাইলটস এবং যোগ ব্যায়ামের সংমিশ্রণ, তাই আমরা শরীরের মূল শক্তি ও নমনীয়তার শক্তি এবং যোগ ব্যায়ামের কিছু ধ্যানকে একত্রে করেছি।
অনেক আমেরিকানই বদ্ধ ঘরের পরিবর্তে খোলা মাঠের মুক্ত বাতাসে ব্যায়াম করতে পছন্দ করেন।
The balance aspect, you have to work a little harder.
আমরা যে ব্যায়াম করি তা ভারসাম্য রাখার প্রেক্ষাপটে খানিকটা কঠিন, কারণ ব্যায়াম করার জায়গাটি সমান নয়, ফলে আপনার অতিরিক্ত কিছু ব্যায়াম হয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে আমি চাকরি থেকে অবসর নেওয়ায় আমাকে অনেক কিছুই করতে হয় না, কিন্তু এটা খুব অস্বাভাবিক যে আমরা সবাই বাড়িতে আছি।
সাউথ রান রিক্রিয়েশন সেন্টারের ফিটনেস পরিচালক বলছিলেন, করোনা মহামারীর কারণে ব্যায়ামাগারে তারা কোনো প্রশিক্ষণ দিচ্ছেন না, কারণ ব্যায়ামাগারে সামাজিক দূরত্ব বজায় রাখা বা সবকিছু জীবাণুমুক্ত করা বেশ কঠিন কাজ।
We needed to implement something to give to the customers. We're only allowing 9 people.
আমাদের গ্রাহকদের জন্য কিছু করা প্রয়োজন। আমরা কেবল 9 জনকে ব্যায়াম করতে আসার অনুমতি দিয়েছি। গ্রাহকরা নিরাপদ কিনা তা আমাদের নিশ্চিত করতে হবে। অনেক গ্রাহক ব্যায়ামাগারে ভেতরে আসতে চান না।
Customers are safe. A lot of customers are not ready to come inside.
অনেক ব্যায়ামাগার ভার্চুয়াল ক্লাসের ব্যবস্থা করেছে, আর আগ্রহীরা কেবল একটি লিংকে ক্লিক করেই ওই ক্লাসে অংশ নিতে পারেন। এই ব্যবস্থা গত মার্চ মাস থেকে যারা বাড়িতে বসেই অফিসের কাজ করছেন তাদের জন্য বেশ উপকারী এসেছে।
The drawback of that is that also my workouts were done at the fitness center at work, so it really took a toll on my
সবচেয়ে বড় সুবিধা হলো আমি আমার 14 বছরের ছেলের সঙ্গে ব্যায়াম করতে পারি। আমার অফিসের জিমে যেতে না পারার ফলে যেমন আমার ব্যায়াম করার রুটিন প্রভাবিত হয়েছিল, তেমনি স্কুলে যেতে না পারায় তার ব্যায়ামের রুটিনও প্রভাবিত হয়েছিল। আমার শারীরিক সুস্থতার পাশাপাশি ছেলের শারীরিক সুস্থতা নিয়ে কিছুটা কাজ করার সুযোগ এবং একসাথে কিছু করার সুযোগ পেয়ে আমি বেশ খুশি।
তার ছেলে আলেকজান্ডার হল এই ব্যবস্থাকে দেখছে জীবন পরিবর্তনকারী অভিজ্ঞতা হিসেবে।
ব্যায়ামাগার বন্ধ থাকায় আমি জানতাম না আমি কি করব, সে কারণেই আমি এখানে এসেছি। এটা একটা রূপান্তর এবং এখন আর আমার ব্যায়ামাগারে যাওয়ার প্রয়োজন
নেই।
ম্যাট ফিউশনের প্রশিক্ষক ব্র্যান্ডা জেফ বলছিলেন, করোনা মহামারীর কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের পর্যাপ্ত জায়গা রয়েছে।
আমরা অনেকেই বাড়িতে রয়েছি এবং সম্ভবত আমাদের চেয়ারগুলি অফিসের কাজ করার জন্য উপযুক্ত নয়। আমরা ব্যথা অনুভব করছি এবং দীর্ঘস্থায়ী ব্যথা তৈরি হয়েছে, কারণ আমাদের শারীরিক অবস্থা যথার্থ
নয়।
প্রশিক্ষক এবং অংশগ্রহণকারীরা বলছিলেন, ব্যায়াম করা শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং তা কেবল শরীরের জন্যই নয়, আবেগ, বিশেষ করে মানুষ যখন মানসিক চাপের মধ্যে থাকে তা থেকে মুক্ত হতে সাহায্য করে। তাই বসে বসে টেলিভিশন না দেখে সুস্থ থাকার জন্য ব্যায়াম করা খুবই জরুরি।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকে হায়দার সবার শুভকামনা করি আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson. This program is aimed at English learners, so we speak a little slower and we use words and phrases especially written for people learning English.
Today on the program, you will hear from John Russell and Jill Robbins. Later, we will present our American history series, The Making of a Nation. But first, here is John Russell.
India is the world's biggest vaccine maker, and it is getting ready for the worldwide effort to contain the coronavirus crisis. India manufactures more than 60% of all vaccines sold across the world. While its $40 billion drug industry is not yet involved in the production of the expensive Pfizer Incorporated and Moderna shots, the country will play an important job in immunizing much of the world. Indian companies are set to produce 8 less costly vaccines that are designed to fight COVID-19, including AstraZeneca's Covishield. Its developers call it the vaccine for the world. Barry O'Farrell is Australia's ambassador to India. O'Farrell, along with other diplomats, recently visited vaccine manufacturing areas in India. He said that only one country could meet the demands of citizens in every country, and that's India. Serum Institute of India, SII, is the world's biggest vaccine maker. It has already stored more than 50 million doses of the AstraZeneca shot. The shot still awaits emergency use approvals from both British and Indian officials. SII plans to make a total of 400 million doses of Covishield by July. It is setting up new production lines to make around 1 billion shots a year. Meanwhile, drug company Shotcasia is increasing production of vaccine vials. Vials are small glass or plastic containers for medicines. Deutsche Post's DHL, a delivery company, is working out the best way to send out the shots within the country and around the world. Because of the large volumes coming out of India, and of course the affordable vaccines, there is no other country that will contribute more towards ending the pandemic than India, SII CEO Adar Poonawalla told the Reuters news agency recently. Much of India's vaccine production could be, at least at first, for local use. With nearly 10 million infections, India has the world's second highest rate, following the United States with the highest. India's government is likely to order a large amount of the vaccines for its 1.3 billion people. Prime Minister Narendra Modi has not yet said exactly how much India will need, but his government has said some vaccines may be approved in the next few weeks. Poonawalla said he expects to sell hundreds of millions of doses at home. Nearly half of its production could go overseas, the company has said. India's Bharat Biotech has asked for emergency approval for its government-backed vaccine candidate. The company is in talks to sell its product to more than 10 countries in South America, Asia, and Eastern Europe. Russia, meanwhile, has signed deals with Indian companies that will make the country the production and export center for its Sputnik V vaccine. Many companies in India's vaccine supply industries are making investments without signed agreements. "We've taken a calculated risk," said Rishad Dadachanji, a director at Shatkesha. Shatkesha is increasing its yearly manufacturing ability to 1.5 billion vials by November. That is around 300 million more vials than it currently produces. I'm John Russell.
In some countries, there would not be any problem with art showing French revolutionaries replaced with cartoon cats and birds. But it may be a sensitive subject for Thailand's monarchy. For artist Yuri Kensaku, the country's political situation shapes her work. Protesters in Thailand are calling for reform of the monarchy and other changes. "People have started their political awakening," said Kensaku. The Bangkok Art Biennale is now showing her latest artwork. It combines the influences of her Thai background with her experience making art in La Rochelle, France. There, historical works of art showing times of revolution gave her the ideas she uses now. Talk of revolution is sensitive in Thailand. People loyal to the monarchy say that protesters are trying to bring down that system of government. Supporters of the king think protesters are calling for reforms to limit his powers. But the protest leaders say that is not their goal. The protesters want to remove Prime Minister Prayut Chan-o-cha and establish a new constitution. Kensaku's parents are Thai and Japanese. She was born and raised in Bangkok. She said her work is not meant to be a message about the monarchy. "We must learn about the past to understand the present, but I'm not saying that we have to go that way necessarily," she said. Kensaku does not believe that reforms will end the Thai monarchy. In the middle of one large Kensaku work, a female body with the head of a chicken holds a flag of blue, white, and red. It is similar to Frenchman Eugene Delacroix's 1830 painting, "Liberty Leading the People." In Delacroix's work, a woman representing liberty holds the French flag high over bodies of fighters at her feet. The painting depicts France's July Revolution of 1830. Kensaku's piece is called Blue, Blanc, Rouge. It relates to both the French and Thai flags, which use the colors blue, white, and red. In France's flags, the colors represent freedom, equality, and friendship. In Thailand, they stand for monarchy, religion, and nation. Kensaku's other work at the Biennale is a sculpture titled Broken Victoria. It is modeled on the winged victory of Samothrace, an ancient piece at the Louvre Museum in Paris. Kensaku's work combines a winged female body with the head of a cat with green hair. The cat woman holds a revolutionary flag above her head. A white tie around its middle suggests a symbol of the Thai protests, Kensaku said. And the cat woman's wing is broken. She noted that protesters can get hurt. "In order to achieve victory, you have to fight for it, and it's not going to be easy," she said. I'm Jill Robbins.
School districts across the United States have reported the number of students failing classes has risen many times higher than usual numbers. English language learners, as well as disabled and poor students, are suffering the most. Eric Jesperson is principal of McNary High School in the state of Oregon. At his school, 38% of grades in late October were failing, compared with 8% in normal times. Educators see a number of reasons for the change. Students learning from home often miss assignments or school completely. Internet availability is limited or not effectively established, making it difficult to complete and upload assignments. And teachers who do not see their students in person have fewer ways to note who is falling behind. That is especially true with many students keeping their cameras off during online classes. The increase in failing grades has been seen in districts of all sizes around the country. At Jesperson School in the Salem-Keizer Public School District, hundreds of students at first had grade scores of 0.0%. This showed that students simply were not taking part in school at all. In New Mexico, more than 40% of middle and high school students were failing at least one class as of late October. In Houston, Texas, 42% of students received at least one F in the first grading period of the year. A grade of F is the lowest possible letter grade a student can receive in the United States. Nearly 40% of grades for high school students in St. Paul, Minnesota, were Fs. That is double the amount than seen in a usual year. Many schools have increased efforts to return to in-person learning. Other schools are changing their grading policies and giving students more time to complete assignments. Jesperson said his school began to see grades improve after bringing groups of 300 students into the building to receive support from teachers. However, that recently stopped because of the area's rising coronavirus cases. Advisory teams have increased contact with students. Teachers have been asked to temporarily stop assigning graded homework. And parents of Hispanic students were invited to learn how they can see their children's grades online. In Charleston, South Carolina, administrators and teachers are considering bringing back a grading system used in the spring. The system permitted instructors to give 50s instead of zeros to make it less harmful to students' grades, said 8th grade English teacher Jody Stallings. I'm an English teacher, not a math teacher, but I've learned zeros are very, very devastating to an average, he said. Most of the failing grades Stallings gives out come from missing assignments, not assignments that were turned in with a lot of wrong answers. You talk to them later, and they say, you know, I just didn't do it. I didn't know the answer, so I just didn't do it, he said. Stallings teaches most of his students in person and the rest online at the same time at Moultrie Middle School. He added, when you have a kid in person, he's going to take the test. Even if he doesn't know anything, he has a chance. In Hatch, New Mexico, high school registrar Blanca Ramirez said her job has changed during the pandemic. Now she often serves as a translator and advisor to students and parents who speak only Spanish. In discussions with students, She asks them how they can have such low grades. Ramirez said she thinks many students are afraid to even begin their schoolwork. And so just making that phone call opens up that encouragement, and they start making a little bit more effort, she added. In some cases, the biggest difficulty for an English language learning student is simply getting the necessary classwork online. A few times this school year, Ramirez has had students meet her in the school parking lot so she can show them and their parents how to use the online system. Hatch High School reported 79% of students were failing at least one class during their first grading period of the year. That percentage has been reduced to 46% within a few months. School spokeswoman Audrey Bluehouse says that is because school has been made easier and students are now more engaged. Bluehouse says the number was high in part because the school added an eighth class to every student's schedule this fall. Now, teachers have been instructed to give less homework. They have been urged to find different ways of teaching. Grading has been changed from a 100-point system to a 50-point system, so that missed assignments with zeros do not hurt students as much.
Welcome to the Making of a Nation, American History in VOA Special English. In 1880, President Rutherford Hayes completed four successful years in the White House. He did not want to serve another term. Hayes was a Republican. His party had great hopes of electing another Republican in the election of 1880. Kay Gallant and Harry Monroe report on that election.
Many Republicans wanted to nominate former President Ulysses Grant. Grant had been out of office 4 years. People seemed to have forgotten the political problems that shook his administration. Other Republicans supported the powerful party leader, Senator James Blaine. A third candidate was John Sherman, the Secretary of the Treasury. The Republicans had great difficulty choosing among Grant, Blaine, and Sherman. At their national convention, Republican delegates voted again and again. None of the three men received a majority.
The delegates voted 10 times, 20 times, 30 times. Finally, on the 34th ballot, 17 of the delegates voted for a compromise candidate. He was James Garfield, a Republican leader in Congress. Soon, both Sherman and Blaine asked all of their delegates to vote for Garfield. The compromise candidate won the nomination. James Garfield offered the vice presidential nomination to Chester Arthur of New York. Arthur's honesty had been questioned when President Hayes removed him as collector of taxes for the port of New York. But a powerful party leader there supported him. So delegates gave Arthur the vice presidential nomination to strengthen party unity.
The Democratic Party chose for its presidential candidate a hero of the Civil War, General Winfield Scott Hancock of Pennsylvania. The election campaign of 1880 was not exciting. Democrats charged that Republicans were dishonest. Republicans charged that a Democrat in the White House would make the South too powerful. Many people at that time still hated the South for starting the Civil War. They wanted to keep Southern states weak. 9 million people voted in the election. James Garfield won. He got only 10,000 more popular votes than Winfield Scott Hancock, but he got a majority of votes in the Electoral College. Garfield won 214 electoral votes. Hancock got 155.
The new president was 49 years old. He had served in the House of Representatives for 17 years. He had been a teacher, a college president, and a general in the Union Army during the Civil War. James Garfield became president of the United States on March 4th, 1881. His choices for a cabinet immediately reopened the conflicts that had appeared during the party convention.
The Republican Party had two powerful leaders. One was Senator Roscoe Conkling. The other was Senator James Blaine. Garfield won Blaine's support by naming him Secretary of State. He lost Conkling's support by refusing to name one of Conkling's supporters Secretary of the Treasury. Garfield denied he had promised anything to Conkling. Then he made Conkling even angrier by appointing one of Conkling's political enemies collector of taxes for the Port of New York. That was the most important federal job in Conkling's home state. Conkling refused to accept the appointment. He began a struggle in the Senate to block it.
Conkling charged that President Garfield had failed to observe the policy of senatorial courtesy. Traditionally, the president does not fill federal jobs in a state until he discusses them with the senators from that state. This long-time policy gave senators firm control over local federal jobs. They were quick to attack any changes in the method. But many senators were angry at Conkling. They did not like the way he gave orders to everyone. They did not like the way he threatened his opponents. They did not want to support him on this issue.
After several weeks, it became clear that the Senate would approve President Garfield's choice for the tax collector's job. Conkling decided to resign in protest. He would ask the New York legislature to show its support by electing him again to the Senate. Before this could happen, something very unexpected took place. It happened in the train station in Washington, D.C. on July 2, 1881. A man ran up to President Garfield, pulled out a gun, and fired twice. One bullet cut Garfield's arm. The other went into his back.
The assassin was Charles Guiteau. When he fired the gun, he shouted that he supported Roscoe Conkling's political machine. Charles Guiteau was insane. He believed God had ordered him to kill the president. But the words he shouted caused many people to wonder if others might be involved. After all, the vice president, Chester Arthur, supported Roscoe Conkling too. If James Garfield died, Chester Arthur would become president. History has provided no evidence that Roscoe Conkling, Chester Arthur, or any other political leader had a part in the shooting. Guiteau is believed to have acted on his own. Yet the situation did cause a great deal of tension while the nation waited to see if Garfield would survive.
The president was carried to the White House. A doctor tried to remove the bullet from his back. He could not find it. Days passed. The president's condition changed from day to day. Doctors pushed their instruments into the wound as they continued to look for the bullet. The wound became infected. Garfield grew worse. Then he grew better. He asked to be taken to the seashore. 2 months later, the doctors warned the cabinet and Vice President Arthur that Garfield was dying. The end finally came on September 19, 1881. The president's body was taken back to Washington. Memorial services were held there. And then the body was taken to his home state of Ohio for burial.
Not until after Garfield's death did doctors find the bullet that killed him. It lay only a few centimeters from the wound. Tissue had grown around it. The bullet itself would not have killed the president. What killed him was the effort made by doctors to find the bullet. Their instruments had spread infection throughout his body. James Garfield had been president for 6 months. He was the second American president to be assassinated. The first, Abraham Lincoln, had been shot just 16 years before.
The man who shot James Garfield, Charles Guiteau, was tried by a court in Washington. He was found guilty of murder. Like those found guilty of plotting to kill Abraham Lincoln, he was hanged. Vice President Chester Arthur was in New York when he received news of President Garfield's death. He quickly sent for a judge to give him the oath of office as president. Arthur was in his early 50s. He would serve one term as leader of the United States.
And that's our program for today. Listen again tomorrow to learn English through stories from around the world. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson.